संप्रदाय विहीन आदि मंत्र से विफला मता अतः कलौ भविष्यन्ति चत्तार संप्रदायिन। संप्रदाय विहीन ये मंत्र সেটা বিফল, সেই জন্য এই কলিযুগে চারজন আচার্য তারা আবির্ভূত হয়েছেন সনাতন ধর্মতত্ত্ব ভাগবত ধর্ম বলবার জন্য।
শ্রী ব্রহ্ম রুদ্র সনকা বৈষ্ণবা কীতি পাবনা চত্বারস্তে কলৌ ভাব্যা যুৎকলে পুরুষোত্তমাত্। শ্রী সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায় আর সনক সম্প্রদায়, এই চার সম্প্রদায় কলিযুগে আবির্ভূত হয়েছেন সনাতন ধর্মতত্ত্ব প্রচার করবার জন্য। এর ভিতরে কে কাকে তার নিজের সম্প্রদায়ের আচার্য বলে মেনে নিয়েছেন সে কথাও শাস্ত্রে বলা আছে। রামানুজং শ্রী শ্রী চক্রে শ্রীদী লক্ষ্মী দেবী, লক্ষ্মী দেবী তিনি তার সম্প্রদায় প্রবর্তক আচার্য রূপে রামানুজাচার্যকে মেনে নিয়েছেন। ব্রহ্ম রামানুজং শ্রী শ্রী চক্রে মধ্যাচার্যং চতুর্মুখ, চতুর্মুখ ব্রহ্মা তিনি মধ্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিয়েছেন। শ্রী বিষ্ণু স্বামী নং রুদ্র, শিব ঠাকুর বিষ্ণু স্বামীকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনেছেন। নিম্বাদিত্যং চতুর্সন, আর চতুর্সন সনক সনন্দন সনাতন সনত কুমার এরা নিম্বাদিত্যাচার্যকে তার সম্প্রদায় প্রবর্তক আচার্য বলে মেনে নিয়েছেন। এই মূল এই চার আচার্য এরাই সনাতন ধর্মতত্ত্ব জগতে প্রচার করেছেন, সেইভাবেই এই চার সম্প্রদায় জগতে এসেছেন। অনেকে প্রশ্ন করেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার মতবাদ কি জানিয়েছেন, সেখানে উত্তর দেওয়া হয়েছে চার সম্প্রদায়ের যে বক্তব্য বিষয় তত্ত্ব সিদ্ধান্ত সেগুলো থেকে বেছে নিয়ে চৈতন্য মহাপ্রভু তার নিজস্ব যে বিচারধারা সেটা জানিয়েছেন, তার নাম হয়েছে অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত। চার সম্প্রদায় কি কি বলেছেন, রামানুজ বিশিষ্টাদ্বৈতবাদ প্রচার করেন, মধ্যাচার্য শুদ্ধ দ্বৈতবাদ প্রচার করেন, আঙুল দিয়ে দেখানো আছে, ভগবান নিত্যতত্ত্ব, জীব নিত্যতত্ত্ব। সুতরাং জীব কখনো ভগবান হতে পারে না, ভগবান চিরদিনই ভগবানই থাকেন আর জীব চিরদিন জীবই থাকেন, জীব কখনো ভগবান হন না। শাস্ত্রানুসারে এইসব তত্ত্ব দর্শনগুলো সাধারণ মানুষ কিছুই জানে না, তারা মানুষকেই ভগবান বলে, মানুষ কখনো ভগবান হতে পারে না। ভগবান কেন, দেবতাই হতে পারে না, কোন বিশেষ ব্যবস্থা না মিলে ভগবান কিছুই হতে পারে না, কেউ কিছুই হতে পারে না, কিন্তু জীব কখনো ভগবান হয় না, এটা আইন বিরুদ্ধ কথা। আজকাল দুনিয়ায় এইসব উল্টোপাল্টা কথাগুলো চলছে, জীব ব্রহ্মৈক্যবাদ, নাস্তিকতাবাদ, জীব কখনো ব্রহ্ম হয় না। আবার ভগবানের ভগবত্তা সেটা একটা পৃথক ব্যাপার, আর জীবের জীবত্ব একটা পৃথক জিনিস। কিভাবে উদাহরণ দেওয়া হয়েছে, ভগবানকে বলা হয়েছে পূর্ণ চৈতন্য, জীবকে বলা হয়েছে অনুচৈতন্য বা অংশ চৈতন্য। তাহলে অংশ কি করে পূর্ণ হবে? যদি বিচার করা যায়, তত্ত্বদর্শন যদি স্বীকৃত হয়, তাহলে জীব ভগবান হতে পারছে না। জীবাত্মার মধ্যে ইউনিভার্সাল গুড কোয়ালিটিস আছে 50টি গুণ, বিন্দু বিন্দু মাত্রায়। এর থেকে 5টি গুণ বেশি আছে ব্রহ্মা শিবাদি দেবতার মধ্যে এবং অধিক পরিমাণে। এরপরে তত্ত্ব হচ্ছেন নারায়ণ তত্ত্ব, 60টি গুণযুক্ত যে তত্ত্ব, তাকে বলে নারায়ণ বা বিষ্ণু। এই 60-এর পরে আবার কিছু সংযোজন করা হয়েছে, যেমন শ্রীরামচন্দ্র, তার মধ্যে 60টি গুণ আছে আর 2.5টা রস আছে, এই নিয়ে 65 হয়। 2.5টি রস কি কি? শান্ত, দাস্য এবং সুখের অর্ধেক। সুখের অর্ধেক আবার কি? গৌণ আর মুখ্য, এই ভাব। গৌণ মুখ্য ভাবেতে অর্ধেক যদি থাকে তাহলে ওই অর্ধেক ধরা হয়। শ্রীরামচন্দ্রের মধ্যে শান্তরস আছে, দাস্যরস আছে আর সুক্ষরস আছে অর্ধেকটা। অর্ধেকটা কেন? সুক্ষরস দুই রকম, বড়দা ছোটদা এক সম্পর্ক। ছোটদা বড়দাকে ভয় করে, সম্মান করে, একে বলে গৌরব সখ। আর কৃষ্ণের সখা সে এক রকমের, একে বলে বিশ্রম্ব সখ। এখানে কোনো সখের মধ্যে কোনো বাধা নাই। কাঁধে চড়ে, কাঁধে চড়ায়, নিজে খাচ্ছে, এসবটাই খাওয়াচ্ছে বন্ধুকে। গৌরব সূক্ষ্মটা আছে শ্রীরামচন্দ্রের সঙ্গে লক্ষণের যে সম্পর্ক। চারজনই পূর্ণ নারায়ণ তত্ত্ব। নারায়ণকে চার ভাগ করে কাটুন, চারজন হলেন চারজনই নারায়ণ, সেবতত্ত্ব। কিন্তু তার ভিতরে তিন ভাই, বাকি তিন ভাই শ্রীরামচন্দ্রকেই তাদের গার্জিয়ান বলে মানেন। শ্রীরামচন্দ্রের মধ্যে ওই ভাব আছে, ওই সক্য ভাব পর্যন্ত আছে, বিশ্রম্বসক্যের স্থান নাই। তত্ত্বদর্শন আলোচনা করতে গিয়ে বলা হয়েছে নারায়ণ তত্ত্বই হলেন পূর্ণ তত্ত্ব, পূর্ণ দর্শন। এরপরে পূর্ণ, পূর্ণতর, পূর্ণতম, এই বিশেষণ বলা হয়েছে। পূর্ণতর কাকে বলা হবে? শ্রীরামচন্দ্রকে ধরা যাবে পূর্ণতর তত্ত্ব মাঝখানে, আর পূর্ণতম হচ্ছেন কৃষ্ণ তত্ত্ব। কৃষ্ণের 60টি গুণ আছে, তাছাড়া আর 4টে স্পেশাল গুণ আছে, যে 4টে গুণ কোনো অবতারের মধ্যে নাই। এই 4টে সম্পূর্ণই স্পেশাল গুণ কৃষ্ণের। লীলা মাধুর্য, গুণ মাধুর্য, প্রেম মাধুর্য এবং বেণু মাধুর্য, এই 4টি সম্পূর্ণ পৃথক গুণ। যদি জিজ্ঞাসা করা হয় কে বড় কে ছোট, তত্ত্বের চরণে অপরাধ হয়, তাহলে কি বলা হবে? শাস্ত্রীয় বিচারেও রয়েছে সিদ্ধান্ত তত্ত্বভেদেপি শ্রীশ কৃষ্ণ স্বরূপয়ো রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেষা রসস্থিতি। তত্ত্বত সিদ্ধান্ত শ্রীশ এবং কৃষ্ণ দুজনে একই তত্ত্ব, নারায়ণ তত্ত্ব। তাহলে কমি বেশি এবার বলা হচ্ছে কেন? এটা কেন বলা হচ্ছে? গুণগত বিচারের আধিক্য যার মধ্যে আছে তাকে বলা হবে, সেই রকম বিচারটা ওখানে আছে। প্রাকৃত কোন বিচার যদি আরোপ করা যায় ভগবানের উপরে, সচ্চিদানন্দ তত্ত্বের উপরে, তাহলে আমাদের অপরাধ হয়। ওরকম সেজন্য বলতে নেই, রসেনোৎকৃষ্টতে কৃষ্ণম, রসগত বৈচিত্র্যে কৃষ্ণই হলেন পরতম তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব। এইটাই শাস্ত্রে বলা আছে, বুঝানো আছে। ব্রহ্মসংহিতায় ব্রহ্মাজি, যিনি ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত, অনন্তকোটি জগৎ ব্রহ্মাণ্ড অনন্তকোটি অফিসারও, কোন বিশেষ ব্রহ্মা কৃপা পেয়েছেন ভগবানের, কোন বিশেষ শিব ঠাকুর কৃপা পেয়েছেন, কোন বিশেষ ইন্দ্র ভগবানের সাক্ষাৎ কৃপা পেয়েছেন, কর্মচারী কর্মচারী যারা, এরা সব ভগবত কর্তৃক নিয়োজিত, আইনেতে তারা সবাই কর্মচারী কর্মচারিণী। সেখানে কারো বৈশিষ্ট্য আছে বেশি, যেমন কোন বিশেষ ব্রহ্মার, চতুর্মুখ ব্রহ্মার, কোন বিশেষ শিবের কিছু বাহাদুরি আছে বেশি। তত্ত্বগত বিচারে নারায়ণ থেকে বিচার আরম্ভ হল, নারায়ণ বা বিষ্ণু যাকে বলি, চার হাতওয়ালা তত্ত্ব, ঐশ্বর্যপর তত্ত্ব, আর কৃষ্ণ হচ্ছেন মাধুর্য রসময় বিগ্রহ। এটা বুঝানো হয়েছে। বজ্রাঙ্গুলী হনুমানজি তিনি কৃষ্ণ তত্ত্বও জানতেন। কৃষ্ণ যে সর্বারাধ্য তত্ত্ব, পরমারাধ্য তত্ত্ব, এটা বজ্রাঙ্গুলী হনুমানজির জানা ছিল। জানা থাকা সত্ত্বেও তিনি শ্রীরামচন্দ্রের চরণে মস্তক বিক্রয় করেছেন, তত্ত্ব জানা সত্ত্বেও। ওই জন্য কথাটা বলা আছে, শ্রীনাথে জানকী নাথে চ অভেদে পরমাত্মনি তথাপি মম সর্বস্ব রাম কমল লোচনম। এটা হল নিষ্ঠার কথা, যার যে তত্ত্বে নিষ্ঠা, যার যে স্বরূপে অবস্থান, সেই অনুসারে সাধন ভজনটা হয়। সেসব কথাগুলো শাস্ত্রকাররা আলোচনা করেছেন তত্ত্ব দর্শনে। আমরা কতটুকু কি করব, আমাদের কতটুকু কি ক্ষমতা, ভগবান যদি ইচ্ছা করেন কাকো কিছু সম্পদ দেবেন, ভজন সম্পদ তিনি দিতে পারেন, কিন্তু জীবাত্মার স্বরূপে তার যে রসের স্থিতি, সেই অনুসারেই তার আরাধ্য দেবতা, সেই অনুসারেই তার সাধন ভজন উপাসনা। এই কথাই শাস্ত্রে বলা হয়েছে। সকলের একই রকম অধিকার নয়। তত্ত্ব দর্শনটা গৌড়ীয় বৈষ্ণবাচার্য গোস্বামীগণ বলছেন, আমি অধিকার দিচ্ছি কাকো, কিন্তু যাকে দেওয়া হচ্ছে সে সে অধিকারটা বোঝে না, সে অধিকার নিয়ে কিছু চেষ্টা করে না অধিকার লাভের, সেক্ষেত্রে কি হবে? প্রশ্ন আছে, স্বরূপে যার, আত্মস্বরূপে যার যে ভাব আছে, সেই হিসেবে তার সেবা প্রাপ্তি হয় সাধন করলে, না থাকলেও এমন কোন উদাহরণ আছে? হ্যাঁ আছে, শাস্ত্রের উদাহরণ আছে তো, দক্ষিণ দেশীয় তিরুমল্ল ভট্ট আর ও কি নাম ওর আর কি, হ্যাঁ তা এর এর তো দক্ষিণ দেশীয় রামানুজ সম্প্রদায়ের অন্তর্গত ওরা ছিলেন, কিন্তু সেখানে প্রবোধানন্দ সরস্বতী বাদ গোপাল ভট্ট গোস্বামী এরা সব মহাপ্রভুর কৃপা পেলেন। আবার বলাও আছে বুঝানো আছে মহাপ্রভুর বিশেষ কৃপাতেই তারা এই পথে এসেছেন, শুধু তাই না আবার প্রবোধানন্দ সরস্বতী বাদকে কোন সখী বলা হয়েছে, প্রবোধানন্দ সরস্বতী বাদকে একজন সখী বলা হয়েছে, গোপাল ভট্ট গোস্বামীকেও গুণমঞ্জুরি বলা হয়েছে, এই সমস্ত গুলো তো আছে। অনেকে প্রশ্ন করেন চৈতন্য মহাপ্রভু জগৎকে কি দিলেন, নূতন কি দিলেন, চৈতন্য চরিতামৃত আলোচনা করতে গেলে আমরা দেখতে পাই যে জিনিস পূর্বে কখনো দেওয়া হয় নাই সেই জিনিস দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন এই জগতে, এটা বলা আছে। সেটা কি, সেই জিনিসটা কি, অনর্পিত চরিং চিরাত করুণায়া অবতীর্ণ কলৌ সমর্পিত উন্নতোজ্জ্বল রসং সবকৃষ্ণিয়ম, যেটা কখনো বিলানো হয়নি লক্ষ্যে দেওয়া হয়নি সেই জিনিস দেওয়ার জন্য চৈতন্য মহাপ্রভু এলেন প্রেম ধর্ম, সেটা দিতে এলেন কৃষ্ণ প্রেম প্রীতি জগৎকে দান করতে এলেন, তিনি তো বেছে বেছে দেননি, অধিকার অনুসারে যার যেমন অধিকার তারা তার কথা ততটুকু বুঝতে পেরেছেন ততটুকু ধরতে পেরেছেন, সুতরাং আধারটা যেমন থাকবে আধার অনুসারে গ্রহণ করবার ক্ষমতা যন্ত্রটাও সেই রকমই হবে, ব্যাপারটা এইরকম। যদি কারো শান্তরসে অধিকার আছে তাহলে অন্য রসে তার অধিকার নাই জানতে হবে, যদি কেউ দাস্যরসে অধিকার কারো আছে তাহলে বুঝতে হবে শান্তরসেও তার অধিকার আছে, যদি কারো সূক্ষ্মভাবে অধিকার আছে তাহলে জানতে হবে তার তার সঙ্গে শান্ত দাস্য জড়িত আছে, ঠিক এইভাবে জিনিসটা বিচার করা হয়েছে। সব থেকে ভালো উপাসনার আরাধনা তরিকাটা কি, এইটা বলা হচ্ছে রম্যা কাচিদ উপাসনা ব্রজবধু বর্গেন যা কল্পিতা, ব্রজগোপীগণ যেভাবে কৃষ্ণের আরাধনা উপাসনা করেছেন সেই আরাধনাটাই হল সব থেকে বড় ভালো শ্রেষ্ঠ আরাধনা, এই বলছেন মানে মধুর রতিতে তার আরাধনা। এখন অধিকার কার কিরকম থাকবে সেটা একটা বিষয়, সকলেই সব রসে অধিকারী নন, ভগবান যদি কাকো ইচ্ছা করেন আমি একে এই রসে উন্নীত করব তার ইচ্ছা ইচ্ছা হয় তিনি, তার দ্বারা সবটাই সম্ভব। আমরা নিজেরা যদি কিছু চিন্তা করি তা হবে না, সদ্গুরু তিনি জানিয়ে দিতে পারেন শিষ্যের কোন রসে অধিকার আছে তার লক্ষণ ইত্যাদি সব দেখে, কিন্তু তারাও তো অনেক সময় বলতে চান না, শাস্ত্র আলোচনা করে আমরা দেখছি বা প্রকরণ গ্রন্থ যেগুলো আলোচনা করে দেখছি তারাও তো ওটা বলতে চান না। সরস্বতী প্রভুপদের কাছে বেশ কয়েকজন ব্যক্তি সরস্বতী প্রভুপদকে প্রায় বিরক্তই করতেন, যার জন্য সরস্বতী প্রভুপদ একদিন হরিকথার বলতে বলতে বলে ফেললেন যে আমাকে সবাই বিরক্ত করে, কি বলে আমাদের স্বরূপের পরিচয়টা বলে দেন, এ কথা আপনারা শুনেছেন কিনা জানি না, যদি না শুনেছেন শুনে রাখুন। তিনি দুঃখ করে বললেন যে আমার কাছে সবাই স্বরূপের পরিচয় জানতে চান, স্বরূপে তিনি কোন রসে রয়ে কিভাবে কি করবেন। তিনি বিরক্ত হয়ে বললেন আমি কি বলব, আপনারা যখন সব জেনে ফেলেছেন বুঝে ফেলেছেন আমার তো আর বক্তব্য কিছু নাই, আপনারাই ব্যবস্থা নেন। ও কথা তো আপনাদের জিজ্ঞাসা করার কথা নয়, অবস্থা বুঝে তার লক্ষণ বুঝে গুরুদেব তিনি শিষ্যের অধিকার বিচার করেন বা যেমন দরকার সেই রকম পরামর্শ সেই রকম উপদেশ দেন। আপনারা যখন জেনে ফেলেছেন সব বুঝে ফেলেছেন তখন আমাকে কেন বিরক্ত করেন, আপনারা কি বুঝবো এ কথার দ্বারা, এটা সরস্বতী প্রভুপাদের উত্তর। এটা ঠিক তত্ত্বদর্শনটা ওই রকম তত্ত্বদর্শন পড়ে আছে কিন্তু একটা কেউ লোক তাকে তো বলতে হবে বুঝাতে হবে, কিন্তু উনি তো বলতে চাচ্ছেন না। যখন দেখব বুঝব তখন বলব তাকে, আইনেতে এরকমই বলা আছে, কিন্তু নিজে থেকে উপজাতক হয়ে আমরা কোন মঞ্জুরি কোনে কোন মঞ্জুরি অনুগত এইসব কথা জানতে চাওয়া মানে একটু বাড়াবাড়ি। যে ভাবটা নিয়ে সরস্বতী ঠাকুর অসন্তুষ্টই হচ্ছেন, বলছেন এটা তো উচিত না, এটা কি একটা কিছু থিওরিটিক্যাল ব্যাপার, প্রভুপাদ বলছেন না এটা প্র্যাকটিক্যাল। তখন তিনি তার নিজের ইচ্ছায় চলেন না, নিজের ইচ্ছায় কোনো কাজ করেন না, তোমার ইচ্ছায় মোর ইচ্ছা মিশাইয়া ঠিক এইভাবে তার জীবনযাত্রা সেই ব্যক্তির সেই জীবাত্মার। সেক্ষেত্রে আমার আমিত্ব নিজের নিজত্ব এটা থাকে না, আমরা যখন পূজা করতে যাচ্ছি তখন একটা জিনিস আমাদের চিন্তা করতে হয় মনে মনে ভাবনা করতে হয় যাকে বলা হয়েছে ভূতশুদ্ধি। এই ভূতশুদ্ধি যদি আমাদের না হয় তাহলে ভগবান আমার কোনো সেবাই গ্রহণ করবেন না, ভগবান আমার হাতে পূজা নেবেন না, ভগবান আমার হাতে খাবেন না। সেই ভূতশুদ্ধি যাদের হয়েছে যারা সবসময় জেনে বুঝে বসে আছেন যে আমরা কৃষ্ণের ভৃত্তানুভৃত্ত সেবক সেবিকা, এই বোধ যতক্ষণ না আসে ঠিক ঠিকভাবে ততক্ষণ পর্যন্ত ভগবান আমার হাতে পূজাও নেন না আমার হাতে খানও না। এই উদাহরণটা দেওয়া আছে শ্রীমদ ভাগবত দশম স্কন্ধ ১৯ অধ্যায়ে, সেখানে বুঝানো আছে, দাবাগ্নি পানের শেষের দিকে এটা বুঝানো আছে। কৃষ্ণ সখাগণকে বললেন আমি তোমাদের বাঁচাতে পারবো না, তোমরা সবাই চোখ বোঝো, চোখ বুঝলেন সবাই। সব কৃষ্ণ দাবাগ্নি সব পান করে ফেললেন, কাজ শেষ হয়ে গেছে, বললেন এবার চোখ খোলো। তারা বলেছিলেন কি আমরা মরি নাই কেন জানো, আমরা অমর কৃষ্ণের সখা। এই অঙ্ক তারা কষেছেন আমরা অমর কৃষ্ণের সখা, তাই আমাদেরও মৃত্যু নাই। তারা ঠিকই বলেছেন, এর নামই হল ভূতশুদ্ধি, বাস্তব দর্শন। এটা জড় জগতের ভাবাভাবির ব্যাপার নয়, বাস্তব দর্শনটা এইরকম। আমি ভগবানের সেবক সেবিকা, এই ভাবনাটা যদি আমার না থাকে, আমি তজ্জাতীয় বস্তু। যতক্ষণ এই ভাব না আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের কোন সেবাই প্র্যাকটিক্যাল হয় না, সব থিওরিটিক্যাল হয়ে যায়। অনেকে প্রশ্ন করেন আমাদের কাছে, আমি হরিনাম করছি, আমার কি হরিনাম হচ্ছে? হরিনাম হচ্ছে কি না হচ্ছে সেটা জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন হচ্ছে না। নিশ্চয়ই হচ্ছে, নিশ্চয়ই হবে, হওয়ার জন্যই আমি হরিনাম করছি। উত্তর হল এই, আমি ঠিকভাবে যাতে হরিনাম করতে পারি, যে হরিনাম করলে আমার মালিক খুশি হবেন, আমি সেইভাবেই করে যাচ্ছি তার উপদেশ অনুসারে। আবার হচ্ছে কি হচ্ছে না জিজ্ঞাসা করার কি আছে? ঠিক সেই রকম ধরনের ব্যাপার। মানুষের সাধক সাধিকার ভূতশুদ্ধি যতদিন না হচ্ছে, ততদিন তাদের সাধনায় সিদ্ধি নাই, সিদ্ধিলাভ নেই, সিদ্ধিলাভ হয় না। যারা ভগবানের নির্দেশেই চলছেন, ভগবানের নির্দেশেই যাদের জীবন মরণ সবকিছু, তাদের কথা ভগবান জানছেন, শুনছেন, সবকিছু ব্যবস্থা নিচ্ছেন। যতদিন ওই ভাব আমাদের না আসছে, ততদিন পর্যন্ত সাক্ষাৎ সেবা আমাদের হচ্ছে না। যতদিন আমাদের ঠিক ঠিক নাম, শুদ্ধ নাম, চেতনা যে ভাই উচ্চারিত না হচ্ছে, ততদিন পর্যন্ত আমরা গ্রোপিং ইন দি ডার্কনেস, অন্ধকারে হাত লাগছি এই কথা। কিন্তু আমার গার্জিয়ান আমাকে পড়াশোনা করাচ্ছেন ফেল করবার জন্য তো নয়, আমি পাশ করব, ভালোভাবে পাশ করব, ডিস্টিংশনে পাশ করব, ফার্স্ট ক্লাস ফার্স্ট হব। এই প্রতিজ্ঞা যদি আমার না থাকে, তাহলে আমি সাধনে সিদ্ধি লাভ করতে পারি না। এসব কথাগুলো তো বুঝানো আছে, ফেল করবো কেন? ফেল করবার জন্য পড়ছি, ফেল করবার জন্য পড়াচ্ছেন আমার গার্জিয়ান, নিশ্চয়ই না, আই মাস্ট বি সাকসেসফুল। এই তো বিচারটা। তাহলে সেখানে আর পুনঃ প্রশ্নের প্রয়োজন হয় না, আমার হরিনাম হচ্ছে কিনা, আমার সন্ধ্যাহ্নিক হচ্ছে কিনা, আমার গ্রন্থপাঠ হচ্ছে কিনা। সব জিনিসটাই প্র্যাকটিক্যাল হওয়ার দরকার, শাস্ত্র তো এই কথাই বোঝানো আছে। এখন কিভাবে সেটা হবে, তার প্রসেস প্রসিডিওর সব শাস্ত্রেই বলা আছে। গ্রন্থ আলোচনা করব, গ্রন্থ কার কাছে আলোচনা করব? আমি নিজে নিজে পড়ে পণ্ডিত হব, হয়নি কোনদিন কেউ। তার থেকে বেশি জানেন যিনি, তাকে বলা হয় গুরু, তার সাহায্য নিশ্চয়ই নিতে হয়। ঠিক সেই রকম ধরনের বিচার সাধনের মধ্যে রয়েছে, আমাদের ওটাও বুঝতে হবে। সাধনের ভক্তাঙ্গ যত আছে, সব ভক্তাঙ্গগুলো বাস্তব, একটাও মিথ্যা নয়। আমাকে অবস্থানুসারে সেই সেই ভক্তাঙ্গ যাজন করতে হয়। সেখানে বলছেন 64 রকমের ভক্তাঙ্গের মধ্যে বলা আছে 9 রকম প্রধান, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম। 9 রকম পারা যাবে না, তখন 3 রকমের ব্যবস্থা দিয়েছেন, শ্রবণ কীর্তন স্মরণ। 3 রকম পারব না, আরো কনসেশন দরকার, তখন ব্যবস্থা দিয়েছেন তাহলে 1 রকম করো। নাম সংকীর্তন কলৌ পরম উপায়, এইটাই হল শ্রেষ্ঠ ব্যবস্থা আমাদের। নাম সংকীর্তন নামযজ্ঞ সপ্তজীব নামযজ্ঞ যেখানে চৈতন্য মহাপ্রভুর উপদেশের মধ্যে আছে চিত দর্পণ মার্জন ভব মহাভাবাগ্নি নির্ভাবন শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবধু জীবনম আনন্দম বিবর্ধনং প্রতিপদং পূর্ণমৃত স্বাদনম সর্বাত্মস্মপনং পরম বিজয়তি শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই কৃষ্ণ সংকীর্তনই হল আমাদের সব থেকে বড় কথা। এরপরেই সমস্ত সবটাই নির্ভর করছে ওই নাম যাতে সুষ্ঠুভাবে আমরা গ্রহণ করতে পারি, তার জন্যই অন্য সব ব্যবস্থাগুলো রয়েছে পাশাপাশি। কিন্তু নাম তত্ত্বই হল শ্রেষ্ঠ, নামের কৃপা হলেই আমরা সবটাই পেয়ে যাচ্ছি। সেই কথাই শাস্ত্রের উপদেশ নির্দেশ। তাহলে নাম তত্ত্বই হচ্ছে প্রধান। ওই নাম যাতে সুষ্ঠুভাবে হয়, বাস্তবরূপে হয়, সেই জন্য আছে গায়ত্রী মন্ত্র জপ। কৃষ্ণ নাম হইতে হবে, কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ, কথাটা বলা আছে। তাহলে মন্ত্রের থেকে নাম বড় হলেন। কিন্তু সাধারণত বিচারে দেখা যায় আগেই নাম উপদেশ করা হয়। সেই নাম যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য গায়ত্রী মন্ত্রাদি জপের ব্যবস্থা আছে। গায়ত্রী মন্ত্রাদি জপ হলে পরে তখন সাধনে সিদ্ধি। সুতরাং তত্ত্ববস্তু সেই নামই হলেন পূর্ণ দর্শন, পূর্ণ বস্তু। সেই কথা বলছেন শাস্ত্রে। তা আমাদের ধারণা উল্টো পাল্টা থাকলে হবে না। কোন কোন জায়গায় বলা হচ্ছে যে কৃষ্ণ নামে অপরাধের বিচার আছে। অপরাধের বিচার আছে বলে কি কৃষ্ণ নাম ছেড়ে দিতে হবে? আবার তুলনামূলক ভাবে বলা আছে গৌর নামেতে অপরাধের বিচার নাই, সেখানে কি বিচার করব? গৌর যে শিখালো নাম সেই নাম গাও, অন্য আর নাম মাহাত্ম সেই নামে পাও। গৌর কোন নাম শিখালেন? গৌর নিজের নাম শিখিয়েছেন, তবে গৌর যে শিখালো নাম তো কৃষ্ণ নাম শিখিয়েছেন তিনি। কৃষ্ণ ভজন করো তোমরা এই শিখিয়েছেন, তার কথা শুনতে হবে, মানতে হবে। কিন্তু তত্ত্ব দর্শন যা সেটা আমাদের তো জানতেই হবে। তত্ত্ব দর্শন না জানলে তো সাধন ভজনই হয় না, কিছুই হয় না। সেই জন্য তত্ত্ব দর্শন আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, যা হতে কৃষ্ণে লাগে সুদৃঢ় মানুষ। তত্ত্ব সিদ্ধান্ত খুব কঠিন জিনিস, মাথায় ঢোকে না মশায়, বুঝি না কিছু, এই বলে ছেড়ে দিলে হবে না। তথাপি আমাদের শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আমাদের প্রচুর যত্ন, আগ্রহ, ধৈর্য থাকা চাই, উৎসাহ থাকা চাই, তাহলে আমাদের কিছু হবে। চার আচার্য যেসব কথাগুলো বলে গেছেন সেগুলো ঠিক পূর্ণতা লাভ করেনি, তাদের বিচার নিয়ে চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ সিদ্ধান্ত স্থাপন করেছেন। গৌড়ীয় বৈষ্ণবগণের সেই বিচার, সেই অনুসারেই তারা সাধন ভজন করেন। ভজনটা উপদেশের ব্যাপার নয়, সাধনটা উপদেশের ব্যাপার, ভজনটা প্র্যাকটিক্যাল, কিন্তু সাধনটা সাধন বিষয়ে উপদেশ আছে, সেই উপদেশ নিয়ে আমাদের চলতে হবে। ভজনে কোনো উপদেশ কেউ দিতে পারেন না, বা আমি তোমাকে ভজন শিক্ষা দিচ্ছি এসো, হবে না। কেন এ কথা বলছেন? সেখানে তত্ত্বদর্শন বোঝানো আছে, ওটা আসছেই হবে। যখন ভজন আরম্ভ হচ্ছে তখন আর সাধনের ক্ষেত্র নেই, তখন তার সবটাই বাস্তব হচ্ছে। আর ওটা যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত সবই থিওরিটিক্যালের মধ্যে আমরা আছি, কিন্তু ছেড়ে যাওয়ার কথা নেই। প্রতিদিন যদি আদর করিয়া সে নাম কীর্তন করি, সীতফল যেন না চিরকম উলক্রমে স্বাদু হয় হরি, অনুদিন যেন তব নাম গাই ক্রমেতে কৃপায় তব, আমার অপরাধ যাবে নামে রুচি হবে আর স্বাদিব না অসব। কথাটা বলা আছে, বুঝানো আছে। অনেকদিন করলাম, কিছুই তো হল না, ছেড়ে দিলাম। কার লোকসান হবে? ভগবানের লোকসান হবে না মাস্টারমশাইয়ের লোকসান হবে? যিনি ছেড়ে দিলেন তারই লোকসান হল। এই তত্ত্বদর্শনটা বুঝতে হবে। যোগীগণ যারে ধ্যানে নাহি পায় সেহরি বঞ্চিত হলে কি হবে উপায়, এই কথা যেখানে আছে সেখানে আমরা এসব চিন্তা ভাবনা করি কেন? যে ছেলেটা স্কুলে পড়াশোনা করে সে যদি সব সময়ই মনে করে আমি বোধহয় ফেল করব, এই ফেল করা যদি জব করে সে কোনোদিন ফেল করতে পারে, পাস করতে পারে? কোনোদিন পারবে না, সে ফেল করেই বসে আছে। সাধন ক্ষেত্রে নেবেও যারা কেবল সন্দেহের মধ্যে থাকেন তাদের ওই অবস্থায়। সেই জন্য চেষ্টাটা থাকবে, খুব যত্ন সহকারে আগ্রহ সহকারে সব সাধনাঙ্গ যাজন করার চেষ্টা করতে হবে। কৃপা সহায় ও মে মাত্র বিতথদলনী গুরু বৈষ্ণব কৃপা। যে কথা বলছেন দাস গোস্বামী প্রভু, আমাদেরও সেই বিচার নিয়ে চলতে হবে, গুরু বৈষ্ণব কৃপা নিয়ে চলতে হবে। গুরু বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময় মহান পামর প্রতি হবেন সদয়, তাদের রেকমেন্ডেশন থাকলে আমাদের সাধন পথটা খুব সহজ সরল হবে। আমরা অনায়াসে আমাদের উদ্দিষ্ট বস্তু লাভ করব, সেই কথাই শাস্ত্রে বোঝানো আছে। আমাদের কখনোই নিরুৎসাহিত হতে হবে না, প্রচুর উৎসাহ নিয়ে আমাদের চলতে হবে। ভজনের কথা এগুলো সম্প্রদায়ের রহস্য, এগুলো প্রত্যেকেরই আমাদের জানা দরকার, জানা উচিত। সাম্প্রদায়িক গোপন রহস্য যেগুলো, এগুলো না জানলে আমাদের সাধনেতে খুব লাভ হয় না, সিদ্ধি লাভের পথে বাধার সৃষ্টি হয়। সেই জন্যই সম্প্রদায় রহস্য জানা দরকার। নরোত্তম ঠাকুর এক জায়গায় কীর্তনের ভিতরে বললেন, ধনমোর নিত্যানন্দ প্রতিমোর গৌরচন্দ্র প্রাণমোর গুজুয়াল কিশোর, অদ্বৈত আচার্য বল গদাধর মোর কুল নরহরি বিলসই মোর। এই কথাগুলো প্রত্যেকটা কথার তো একটা আলাদা মানে আছে, অর্থ আছে, কারণ আছে। ভজন পথে নিত্যানন্দ হচ্ছেন আমার ধন সম্পদ, প্রতিমোর গৌরচন্দ্র, আর প্রাণ হচ্ছে আমার যুগল কিশোর। তা আমি কাকে বাদ দেবো, কাকে রাখব? গদাধরকে বলছেন কুল, গৌর গদাধর। সব তত্ত্বদর্শনটা আমাকে না জানলে তো আমার সাধন হবে না। কৃপা সাপেক্ষ, ভগবত কৃপা সাপেক্ষ। আর আমার আকুল ক্রন্দন, তত্ত্ব জিজ্ঞাসা, তাহলে সব কিছু আছে। বেদান্ত দর্শনের প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, অথ ব্রহ্ম জিজ্ঞাসা। অথ মানে অনন্তর, অনন্তর মানে তার আগে আরো অনেক কিছু বলা হয়েছে। তারপরে বলছেন অত, শোনো এখন শোনো, আগে কি বলা হয়েছে, কর্ম জ্ঞান যোগাদি প্রচেষ্টাকে বাদ দিয়েছেন। তারপরে বলছেন ব্রহ্ম জিজ্ঞাসা, তত্ত্ববস্তুকে জিজ্ঞাসা, এটাকে তত্ত্ব জিজ্ঞাসা বলেন। তত্ত্ব জিজ্ঞাসা কি? আচার্য শঙ্কর বলছেন তার এতে কি শ্লোক, কাতবকান্তা কস্তে পুত্র সংসারোয়ম অতীব বিচিত্র কৈশত্তং বা কুত আয়াত তত্ত্বং চিন্তা রাত। বাংলাতে বলছেন, কে তুমি, কোথায় ছিলে, কি করিতে হেটা এলে, কি বা কাজ করে গেলে, পাবে কি সুখ জীবনে, তত্ত্ব জিজ্ঞাসা। কিছু জানলে, কিছু শিখলে তত্ত্ব জিজ্ঞাসার উদয় হবে, সে প্রশ্নের মীমাংসা তো শাস্ত্রে দেওয়া আছে। সাধুগুরু মুখে সেই প্রশ্নের মীমাংসা করতে হবে, তাহলে আমার সাধন পথটা ঠিক চলছে ওটা বুঝতে পারা যাবে। তত্ত্ব জিজ্ঞাসার উপরে জোর দিলে পরে এটা হয়। আমি করে যাচ্ছি কিছু, কোনো সাড়া পাচ্ছি না, তা নয়। এটা কিছু কাজ করলে ভালো মন্দ তার ফল সেটা বুঝতে পারা যাবে, জানতে পারা যাবে। ঠিক সেই রকম ধরনের আমরা সাধন পথে আমাদের সম্বল যে বস্তু, সেই বিষয়বস্তুকে বাদ দিলে চলবে না। গুরু বৈষ্ণবকে বাদ দিলে হবে না, আর মূল বিষয়বস্তু ভগবান হবে না। অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন, কৃষ্ণের স্বরূপ বিচার শুনো সনাতন, অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ভগবান অদ্বয় জ্ঞান তত্ত্ব, না আমি জগতে আছি, না আমা জগতে, বুঝতে পারা মুশকিল তো, কিন্তু তাকে নিয়ে চলতে হচ্ছে তো, তাকে বাদ দিয়ে তো নয়, বাস্তব দর্শনকে বাদ দিয়ে নয়। জীবের স্বরূপ বুঝতে হবে, ভগবত স্বরূপ বুঝতে হবে, জগতের স্বরূপ বুঝতে হবে, সেই নামের স্বরূপ বুঝতে হবে, এগুলো তো বুঝবার বিষয়। সাধন পথে তো এগুলো রয়েছে, সাধন পথটা তো ভগবানের সাক্ষাৎ উপদেশ নির্দেশ চৈতন্য মহাপ্রভুর। কৃষ্ণ স্বয়ং উপদেশ করছেন গীতা ভাগবত, আমরা সে কথা শুনছি না, বুঝি না, মানি না, দুঃখ প্রকাশ করে রাধা আর কৃষ্ণ একসঙ্গে মিলিয়ে দুজনে এলেন, তত্ত্ব দর্শন হলেন গৌর সুন্দর। রাধা ভাবে শ্রী গৌরাঙ্গ, রাধা ভাব দুতিষু বলিতাম নৌমি কৃষ্ণ স্বরূপম, তিনি এসে জগৎকে জানালেন তোমরা সবাই কৃষ্ণ ভজন করো, বর কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, এইটাই জানাচ্ছেন। তিনি নিত্যানন্দ প্রভুকে বলে দিচ্ছেন, হরিদাস ঠাকুরকে বলে দিচ্ছেন, তারাও তাই প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা।
হরে কৃষ্ণ
হরে কৃষ্ণ। থাক এই পর্যন্ত আর কি, তত্ত্ব দর্শনটা হচ্ছে এইরকম, জিজ্ঞাসা থাকা দরকার ভালো কথা, কিন্তু সম্প্রদায়ের রহস্য, যারাই সাধন করবেন
ভজনে আগ্রহ যাদের আছে তাদের সম্প্রদায়ের রহস্য ভালো করে জানতে হবে। কে কি মতবাদ প্রচার করলেন, কাজ থেকে কোনটা শ্রেষ্ঠ, কেউ তো নমাভ্রহী বা কি বোঝাতে চাইলেন জগৎকে। ভাগবতের যে শ্লোক আছে সেই শ্লোকের শ্লোক পড়ে অনেকের বুদ্ধি বিভ্রম হয়। প্রধানন্দ শাস্ত্রীবাদ বললেন কৈবল্যং নরকায়তে ত্রিদশ পুরা আকাশ পুষ্পায়তে দুর্দন্তেন্দ্রিয় কাল সৎপটলি প্রস্খাত দংশায়তে বিশ্বং সূর্য সুখায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে যত কারুণ্য কটাক্ষ বৈভবতং তং গৌরমেব স্তুম। কৈবল্যং নরকায়তে, নরক গতি হয়। আর ভাগবতে বলছেন কৈবল্যই কি প্রয়োজন, বললি কি কথা, এখানে কৈবল্য নরকায়তে করে দিলেন আর এখানে কৈবল্যই কি প্রয়োজন।
মান দুটো এক না,
কেবল ভক্তি প্রেম ভক্তির কথা বলেছেন ভাগবত, ভাগবত প্রেম প্রীতির কথা জানিয়েছেন ভাগবত, এইটাই ভাগবতের বৈশিষ্ট্য। গীতার বিচার শেষ হয়েছে কোথায়?